the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার দ্য হোল ওয়ার্ল্ডের আজকের শনি রাতের 24তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ঘটনা দুটি আপনাদের সত্যিকারের ভৌতিক গল্পের যে অনুভূতি সেটা দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। সত্যিকারের ভৌতিক ঘটনার অনুভূতি পেতে আপনার দ্য হোল ওয়ার্ল্ডের সাথেই থাকতে হবে, কেননা আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে পাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো তুলে ধরতে। প্রিয় লিসেনার্স, আপনার দ্য হোল ওয়ার্ল্ডের পথ চলার জন্য আরো অনেক দীর্ঘ হয়, এই জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। এই জন্য বেশি বেশি করে আপনার দ্য হোল ওয়ার্ল্ড এই চ্যানেলের লিঙ্কটাকে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর এই জন্য বেশি বেশি করে এই চ্যানেলের লিঙ্ক, এই ভিডিওর লিঙ্ক, এগুলো শেয়ার করে দিতে হবে। আর আপনাদেরকেও ঘটনা পাঠাতে হবে। ঘটনা পাঠাবেন লিখে বা রেকর্ড করে আপনার দ্য হোল ওয়ার্ল্ড বিডি @gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHOROWRLDBD আপনার দ্য হোল ওয়ার্ল্ড বিডি @gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করতে পারেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনার দ্য হোল ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আমরা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। ঘটনাটি যে গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম বাড়িগাঁও। এটি পার্শ্ববর্তী ইউনিয়ন কানিহারি এর মধ্যে পড়েছে আর উপজেলা একই ত্রিশাল। এই যে বাড়িগাঁও গ্রাম, এটি ব্রহ্মপুত্র নদের একদম পাশে অবস্থিত, যেখানে মূলত ঘটনাটি ঘটেছে তার কাছাকাছি একটা জায়গায় বসে এই যে জিসান আহমেদ ভাই ওনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিলেন। এর মধ্যে একটা ছেলে যার নাম হচ্ছে গোলাম রাব্বি, সেও আসে। তো সে এসে দেখলো যে ভয়ের ঘটনা নিয়ে ওনারা আলোচনা করছেন, আপনার দ্য হোল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করছেন। তো সেও যখন এই বিষয়টা জানতে পারলো তখন সে বলল তার জানা একটি ঘটনা রয়েছে যেটা এখানেই ঘটেছিল। তখন সে ঘটনাটি শেয়ার করে। সে জানায় ঘটনাটি ঘটেছিল 2020 সালের দিকে। তো ওই গ্রামে আরেকটি পরিবার রয়েছে, তো সেই পরিবারে বেশ কয়েকজন ভাই রয়েছে। এর মধ্যে একজন ভাই যার নাম হচ্ছে জুয়েল, তার ছোট আরো দুইজন ভাই রয়েছে। সেই দুইজন ভাইয়ের কথা অবশ্য সেই রাব্বি ভাই বলতে পারেন নাই। আর জুয়েলের ইমিডিয়েট বড় ভাইয়ের নাম হচ্ছে সোহেল। তো নদীর পাড়ে বাড়ি হওয়ার কারণে ভাইয়েরা মিলে সবসময় মাছ ধরতে খুব পছন্দ করতেন। তো এই যে জুয়েল, সে তার ইমিডিয়েট ছোট দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছে। তো ওই সময় কিন্তু এই যে রাব্বি ভাই যিনি, উনি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে পড়তেন। ওই সময় তাদের একটা পরীক্ষা চলছিল বলে জানিয়েছেন, অর্ধবার্ষিক পরীক্ষা বা এরকম কিছু একটা পরীক্ষা চলছিল। তো পরীক্ষা দিয়ে ফেরত আসছিলেন, তখন উনি একটা বিষয় দেখতে পান। তারপরের ঘটনা তো এখন উপস্থাপন করব। তো এই যে জুয়েল, এই জুয়েল দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছেন, একটা পলিথিনের ব্যাগ এই কোমরে গুঁজে রেখেছেন। আর মাছ যেগুলো ধরছিলেন সেগুলো কোনো কোনোটাই পলিথিনের ব্যাগে রাখছিলেন, যেগুলো একটু ছোট ছোট, আর বড়গুলো ওই ছোট দুই ভাই যারা উপরে আছে ওদের দিকে ছুঁড়ে মারছিলেন। তো ওইভাবে আর কি মাছ ধরছিলেন। ছোট দুই ভাই নদীর ভিতরে নামে নাই, তারা পাড়ে দাঁড়িয়েছিল। জুয়েল মাছ ধরছে, তো মাছ ধরছে ধরছে হঠাৎ করে কি হয়, একটু বেখেয়াল হয়ে যায়, আর এই যেই পলিথিনের ব্যাগটা কোমর থেকে ছুটে গিয়ে স্রোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় নদীতে স্রোত ছিল, অনেক স্রোত ছিল, বিষয়টা এরকম না, হালকা স্রোত ছিল, কিন্তু হালকা স্রোতেও কিন্তু এই যেই পলিথিনের ব্যাগটা, এটা তো আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে বা স্রোতের দিকে চলে যাচ্ছে। যখন দেখলো যে এই পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে তো মাছ রয়েছে, আবার সেই ব্যাগটা ভেসে চলে যাচ্ছে, তখন জুয়েল কি করেছে, সে বলছে যে এই আমার ব্যাগ তো ভেসে গেল রে, দাঁড়া ব্যাগটা সাঁতার কেটে ধরে নিয়ে আসি। সে সাঁতার দিয়ে ওই ব্যাগটা ধরার চেষ্টা করছে। তো ব্যাগের একদম কাছাকাছিও চলে এসেছে। ওই সময়ে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে পারে দাঁড়ানো যেই দুই ভাই, তারা কোনো এক কারণে হঠাৎ করে নদীর ভেতরে পড়ে যাচ্ছিল। ওইখানে মফিজউদ্দিন নামক একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন স্থানীয়, উনি আবার এটা দেখে ফেলেন। উনি এটাও দেখেন যে ওই যে জুয়েল সে সাঁতার কেটে কেটে যাচ্ছে, সে পলিথিনের ব্যাগটা প্রায় ধরেও ফেলেছে। আর ওই সময় এই দুই ভাই কোন এক অজানা কারণে নদীর ভিতর পড়ে যাচ্ছিল, উনি আবার লাফ দিয়ে এই দুজনকে ধরে ফেলেছেন। এখন উনি লাফ দিয়ে যেই জায়গাটাতে আবার দাঁড়িয়েছেন, ওখানে কিছুটা পানি ছিল, ওই জায়গাটা মনে হলো একটু উঁচু, ওই জায়গার মাটি মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে, মানে উনিও আর দাঁড়াতে পারছেন না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুই ভাইকে উনি ধরে ফেলেছিলেন। দুই ভাইকে যখন টেনে তুলেছেন, এমত অবস্থায় যখন ওই জুয়েলের দিকে তাকিয়েছেন, উনি দেখেন জুয়েল ওই পলিথিনের ব্যাগ ধরেও ফেলেছে, কিন্তু মনে হলো কিছু একটা হ্যাচকা টানে জুয়েলকে পানি নিচে নিয়ে গেছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, তার দুই ভাইও চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই জুয়েল জুয়েল এই সবাই আসো, জুয়েল পানির নিচে চলে গেছে। ওরা তো জুয়েল জুয়েল জুয়েলকে চিৎকার করছে, লোকজন চলে আসছে, ওখানে সবাই খোঁজ করার চেষ্টা করেছে। তারপর ডুবুরিদেরকে ডাকা হয়েছে, ডুবুরিরা এসেছে। তো ডুবুরিরা আসার পর ওখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে কি হয়, ওই ডুবুরিগুলো ওঠে, উঠে কারোর সাথে কথা না বলে তাদের সরঞ্জামাদি নিয়ে চলে যাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, সোজা হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তারা। এর ভিতরে এই যে জুয়েলের ইমিডিয়েট বড় ভাই সোহেল, এই সোহেল ভাই উনি যখন এসে শুনতে পারলেন যে এই ঘটনা ঘটেছে, সোহেল ভাই তো মনের কষ্টে, ভাই হারানোর দুঃখে চিৎকার চেঁচামেচি করে বিলাপ করতে করতে গালিগালাজ করছে, তার ভাইকে নিয়ে গেছে পানির নিচে এই জন্য। এদিকে অনেকেই কিন্তু ওই ডুবুরিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যে আপনারা কেন উঠে আসলেন, কারোর সাথে কথা বলছেন না, চলে যাচ্ছেন কেন, কারোর সাথে ওনারা কথা বলছেন না। প্রতিমধ্যে কয়েকজন হুজুর ওই এলাকারই ওই ডুবুরিদের পথ আগলে ধরেছেন, তারা বলছেন যে আপনারা কারোর সাথে কথা বলছেন না, কি হয়েছে বলেন না, জুয়েল কোথায়, কেন বা এভাবে উঠে চলে আসলেন। তখন ওই ডুবুরিরা বলে জুয়েলকে আমরা জীবিত অবস্থায় দেখছি, সে পানির নিচে আছে, জীবিত অবস্থায় আছে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। এই বলেই ওনারা চলে যান, আর কোনো উত্তর দেন নাই। তখন ওই হুজুরা যা বুঝার বুঝে যান যে জুয়েল পানির নিচে আছে, নিশ্চয়ই পানির কোনো দেহ তাকে ধরে নিয়ে গেছে। এমত অবস্থায় এলাকায় তো ছড়িয়ে পড়ে ব্যাপারটা, জুয়েলকে পানির নিচের দেহ অর্থাৎ পানির দেহ ধরে নিয়ে গেছে। এখন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর মতো ওই রকমের কোনো অভিজ্ঞ লোক বা আলেম আশেপাশে আসলে ওই সময় খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ঠিক দুপুরবেলা জুয়েলকে পাওয়া যায়, তবে জীবিত না, মৃত অবস্থায় জুয়েলের লাশ ভেসে ওঠে। পুরো একটা দিন অর্থাৎ 24 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় জুয়েল পানি নিচে ছিল, অথচ তাকে দেখে মনে হচ্ছে সে মাত্র পানির নিচ থেকে ভেসে উঠেছে, সে মাত্রই ডুব দিয়েছিল, মাত্রই ভেসে উঠেছে। তার নাক দিয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল যে ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ সে 24 ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিল। জুয়েলকে নিয়ে যাওয়া হয়, দাফন কাফন করা হয়। ঘটনা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এখানেই শেষ, না এখানেই শেষ না। সাল 2022, তখন এই জায়গাটা বেশ সুন্দর হয়েছিল, অর্থাৎ এই যে ময়মনসিংহ গফরগাঁও যে রাস্তাটা, মানে ময়মনসিংহ থেকে গফরগাঁও উপজেলা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার পাশেই মূলত একটা জায়গা যেটাকে মানুষের মুখে মিনি কক্সবাজার হিসাবে শোনা যেত ওই সময়, 2022 সালের কথা বলছি। ওখানে কংক্রিটের স্ল্যাবগুলো বসানো হয়েছিল, অর্থাৎ ব্লকগুলো বসানো হয়েছিল, নদী শাসন করা হয়েছিল কিছুটা, খুব সুন্দর পরিবেশটা ছিল ওইখানে 2020-এর পরে, 2022 সাল আর কি। তখন অনেক মানুষ বিকালবেলা ওইখানে এসে বসত, নদীর বাতাস খেত, গল্পগুজব করত। আশেপাশের পৌরসভা থেকেও বা আশেপাশের উপজেলা থেকেও লোকজন আসত, বিভিন্ন লোকজন আসত আর কি। তো ত্রিশাল পৌরসভার ভেতরে বাড়ি একটা ছেলে, সে কয়েকজন বন্ধুর সাথে ওখানে আসে, দুপুরের দিকেই আসে। তো আসার পর ওরা নাকি ওই কংক্রিটের যে ব্লক, ওই ব্লক বেয়ে বেয়ে নিচে নেমে নদীতে গোসল করছিল। ওখানে নিচে নামার জন্য আবার কিছু জায়গায় খাঁচ কাটা করা ছিল, যেটা দিয়ে সিঁড়ি হিসাবে ওটাকে আসলে ব্যবহার করা যায়। তো ওরা নেমে গোসল করছিল। তো গোসল করা অবস্থায় হঠাৎ করে নাকি এই যে ত্রিশাল পৌরসভার যে ছেলেটা, এই ছেলেটা আর ওঠে না। তোর বন্ধু বান্ধবরা খোঁজাখুঁজি করছে, আর ওঠে না আর ওঠে না। তখন যে স্রোত ছিল বিষয়টা এরকমও না, একে তো আর পাওয়া যায় না। এরপর ডুবুরি আসে, খুঁজে পাওয়া যায় না। মানুষ বুঝতে পারে ওই যে 2020 সালে জুয়েলের সাথে যে ঘটনা ঘটেছিল হয়তোবা এটাই তার পুনরাবৃত্তি হলো। এখানে পরদিন দুপুর বেলা ঠিক যেমনটা হয়েছিল জুয়েলের বেলায় সেটাই হলো, তবে এবার কিছুটা ভিন্নভাবে হলো। সেটা হচ্ছে জুয়েলের লাশ তো এমনিতে ভেসে উঠেছিল, দুপুরের দিকে আশেপাশে অনেক মানুষই ছিল, হঠাৎ করে দেখা গেল পানির ভিতর থেকে কিছু একটা দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পানির ভিতর থেকে কোনো মানুষ নিচ থেকে যদি সোজা উপরের দিকে ওঠে, ধরে নিলাম যে একটা বাঁশ বা একটা লাঠি পানির নিচ থেকে সোজা উপরের দিকে উঠছে, তাহলে কিভাবে উঠবে? ঠিক ওই রকম ভাবে মনে হচ্ছে কোনো একটা মানুষ নিচ থেকে ওইভাবে সোজা ভেসে উঠছে, মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। তো এভাবে পানির উপর একটি ছেলের দেহ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে থাকার পর সেটা আবার এক পাশে ঠাস করে পড়ে গেল পানির উপরে। মানুষ বুঝতে পারল যে নিচ থেকে ঠেলে উপরের দিকে এটা এভাবে করা হয়েছিল। মানুষ এটাও বুঝে গেল এ ছেলেটা সেই হতভাগ্য ছেলের লাশ, যে ছেলেটা গতকালকেই পানির নিচে হারিয়ে গিয়েছিল। এই ছেলেটার বেলায় একই ঘটনা ঘটল যেটা জুয়েলের বেলায় হয়েছিল। মনে হচ্ছিল ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ প্রায় একদিনেরও বেশি সময় ও পানির নিচে ছিল। তার লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তো এরপর কি হয়, ওইখানে আরো কিছু কাজ হয়, মানে নদীতে কিছু কাজ হয়, ড্রেজিং এর কাজ হয়, নদী শাসনের কাজ হয়, যার প্রেক্ষাপটে ওই জায়গাটা, মানে যেই জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটত, ওইখানকার পরিবেশ এখন আর আগের মতো নাই। কিছু জায়গায় চর পড়ে গেছে, অর্থাৎ যখন নদী শাসন করা হয়েছে এক জায়গার বালি আরেক জায়গায় ফেলা হয়েছে, তো সেখানে আবার উঁচু হয়ে গিয়েছে। এখন সেই মিনি কক্সবাজার আর নাই, সেই সৌন্দর্যটা নাই, আর ওই জায়গায় এখন কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় না। অর্থাৎ ওই জায়গার ওই গুরুত্বটা এখন হয়তো বা হারিয়ে গেছে, বা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আর নাই, আবার একদম নাই এটাও কিন্তু বলা যাবে না। 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2025 সালে এসে যে ঘটবে না, আমাদের পরিচিত কারো সাথেও যে এটা হবে না, এটা আমরা বলতে পারি না। জানি না কে পরবর্তী শিকার হতে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এমন অনেক জায়গাই কিন্তু রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য বলা হয় যে অপরিচিত জায়গায় কেউ যেন হুট করে পানিতে না নামে। আমরা যারা শহরে বসবাস করি, পানির প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ রয়েছে। কোথাও যখন আমরা বেড়াতে যাই, সেখানে নির্মল টলটলে পানি দেখলে মনে হয় একটু গোসল করি বা একটু পানির ভিতরে নামি। এই পরিবেশ তো আসলে আমরা সাধারণত পাই না। ওই জায়গার পরিবেশ সম্পর্কে অবগত না হয়ে কোথাও নামা উচিত নয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব প্রিয় লিসেনার্স। যদিও বা এটা সবসময় সম্ভব না, তারপরও এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার তিথি যখন শুরু হয়, মনে রাখবেন এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে, আর এই সময়টা অল্প কিছুদিন পরেই আসতে যাচ্ছে। এই সময়ে অনেক ধরনের ঘটনা ঘটে, এই সময়ে অনেককেই পানির নিচে নিয়ে যায়। অনেকে এই সময়ে দেখতে পাবেন যে আশেপাশে এই ধরনের ঘটনা অনেক ঘটছে, আমরা খুব সতর্ক থাকব। ভাদ্র মাসের অর্থাৎ ভাদ্র, অনেকে এটাকে ভাদ্রেরা অমাবস্যা বলে, এটা মানে বিভিন্ন এলাকায় তাদের মতো করে উচ্চারণ করে। ভাদ্র মাসের অমাবস্যাটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আসমান সিং এর ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসমান সিং এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কোর্টের রায়ে এই ভাদ্র মাসের অমাবস্যায়। এরপর থেকেই আসমান সিং এর ঘোড়া আর সেই ঘোড়ার পিঠে আসমান সিংকে দেখা যায়, এখনো নাকি সেই ঘটনা ঘটে। বলা হয়ে থাকে ভাদ্র মাসের অমাবস্যার ওই সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কারণে ভয়ঙ্কর এক পিশাচ সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আরো বেশি করে। তখন সে এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। ভাদ্র মাসের অমাবস্যা, এটা কিন্তু খুব বেশি দূরে নয় প্রিয় লিসেনার্স। এই সময়ে অবশ্যই পানিতে নামার ক্ষেত্রে আমরা সতর্ক থাকব ইনশাল্লাহ, বিষয়টা যেন আমরা সবাই মনে রাখি। আসছে 22শে আগস্ট শুক্রবার, এইটা ভাদ্র মাসের এই অমাবস্যার তিথি শুরু হওয়ার একটা দিন। শুক্রবার 11টার পর থেকে নিয়ে পরের দিন শনিবার 12টা পর্যন্ত আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে সমস্ত জায়গাগুলোতে পানিকেন্দ্রিক দুর্ঘটনা ঘটে এই জায়গাগুলোতে নামবেন না। এটা একটা বিশেষ অনুরোধ থাকলো, কারণ যে সমস্ত জিনেরা তন্ত্রমন্ত্র সাধনা করে তাদের জন্য বছরের এই সেন্সিটিভ অমাবস্যাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়ে তারা যদি কাউকে এভাবে অপমৃত্যু ঘটাতে পারে তারর জন্য, তাহলে সেটা ওই জিনের জন্য একটা শক্তি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এটা আমরা খেয়াল রাখব প্রিয় লিসেনার্স। অনেকেই আসলে এই সময়গুলোতে বিশ্বাস করতে চান না, আমরা বিশ্বাস করি না করি, যারা জাদু টোনার সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত তান্ত্রিক কবিরাজ বা জিনেরা, তারা কিন্তু এই সময়গুলো মেনে চলে। আমরা না মানলেও ওরা কিন্তু ওই সময় ঠিকই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, এই জন্য আমরা এই বিষয়টাই সতর্ক থাকব। আসছে 22শে আগস্ট শুক্রবার বেলা 11টার পর থেকে নিয়ে 23শে আগস্ট শনিবার দুপুর 12টার আগ পর্যন্ত আমরা এই ধরনের প্লেসগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকার চেষ্টা করব। যদি সেখানে যেতেই হয়, আমরা দোয়া দরুদ পড়ে শরীরটা বন্ধ করে যাব, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 24তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জান্নাতুর রহমান। ওনার বর্তমান ঠিকানা যশোরের নিউ মার্কেট এরিয়াতে। মূলত উনি এই ঘটনাটি শুনতে পেয়েছিলেন ওনার ফুপাতো ননদের কাছ থেকে, যার নাম হচ্ছে পাপড়ি। এই পাপড়ি আপা যে ঘটনাটি বর্ণনা করেছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2013 কি 2014 সালের দিকে। এই পাপড়ি আপার খুব কাছের একজন বান্ধবী, যার নাম হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা আপার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি গ্রামে। ঘটনাটি মূলত এই ঝর্ণা আপার সাথে ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঝর্ণা আপা এবং পাপড়ি আপা এই দুইজনই রাজ্জাক কলেজে লেখাপড়া করতেন, যশোরের একটি কলেজ। ঝর্ণাপা থাকতেন ওই কলেজেরই হোস্টেলে। ওনারা দুপুরের পরে মানে পরন্ত বিকেলের দিকে কোচিং করে যে যার জায়গায় চলে যেতেন। তো কোচিং করতে যখন গিয়েছেন, হঠাৎ করে এই পাপড়ি আপা খেয়াল করলেন এই ঝর্ণাপার ফোনে একটা কল এসেছে। তো ঝর্ণাপা যখন ফোনটা রিসিভ করেছেন, এরপরই তার মুখ চোখ খুব কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব বিষাদের ছায়া তার চেহারার উপর নেমে এসেছে। তো এই দৃশ্য দেখে পাপড়ি আপা জিজ্ঞেস করলেন, কিন্তু ঝর্ণা কি হয়েছে, মনটা খারাপ কেন? তখন এই ঝর্ণাপা বললেন, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার মা খুব অসুস্থ, আমার বাবা ফোন করেছিল। তখন এই পাপড়ি আপা বললেন যে তুই এখন বাড়িতে যাবি, তোকে তো এখান থেকে আগে হোস্টেলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর তুই বাড়িতে যাবি, তোর বাড়িতে যেতে যেতে তো রাত হয়ে যাবে, তখন কোন একটা সমস্যা হতে পারে, তো এই সময়ে না গেলে হয় না? তখন ঝর্ণাপা বললেন যে না, আমাকে যেতেই হবে, আমার আম্মাকে তো দেখাশোনা করতে হবে। তো আব্বা কি করবেন, উনি ভ্যান পাঠিয়ে দেবেন, আমি বাস থেকে নেমে ওই ভ্যানে বাসায় চলে যাব। তো আসলে বেশি কথা বলার সুযোগ ছিল না, ঝর্ণাপা খুব দ্রুতই কোচিং থেকে বের হয়ে যান। উনি হোস্টেলে গিয়ে ব্যাগটা গুছিয়ে উনি বাসে ওঠেন। উনি যখন বাসে উঠেছেন তখন মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর উনি যখন ওই চূড়ামন কাটি ইউনিয়নে গিয়েছেন তখন রাত 9টার মতো বাজে, এমন একটা সময় আর কি। তো যেখানে আসলে ভ্যান থাকার কথা ওখানে কোনো ভ্যান নাই। কথা ছিল যে একজনকে পাঠাবেন, সেই একজনকেও এই ঝর্ণা আপা চিনতেন। কারণ ওনার বাবা বলে দিয়েছিলেন যে ওই লোককেই পাঠাবেন এবং ওই লোকের ভ্যানেই যেন ঝড় না পা আসেন, অন্য কোনো ভ্যানে যেন উনি না ওঠেন, যেহেতু রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, কোন একটা সমস্যা হতেই পারে। এই কারণে ঝড় না পা অপেক্ষা করছেন যে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবেন, ওই ভ্যানওয়ালা চাচা আসবেন। তো উনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন, আসে না আসে না। এদিকে কি হয়েছে, ঝড় না পা যে ওনার বাবাকে ফোন করবেন, ফোন করার জন্য যখন মোবাইল ফোনটা কাছ থেকে বের করেছেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার, মোবাইলে এক দাগ নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি উঠে আছে। উনি গ্রামীণ ফোনের একটি সিম ব্যবহার করতেন, ওই বাজারের কাছাকাছি কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, ওখানে ফুল নেটওয়ার্কই পায়। একদম নেটওয়ার্ক যদি নাও পায় তাও এক দাগ তো থাকবে, কিন্তু সেটাও ছিল না। উনি ওনার বাবাকে ফোন দিতে পারছেন না যে ভ্যানওয়ালাকে উনি পাচ্ছেন না এই বিষয়টা জানানোর জন্য। এদিকে আবার ওই সময়ে এই যে পাপড়ি আপা, উনি আবার সমানে ঝর্ণাপাকে ফোন দিচ্ছেন যে ঝর্ণাপা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, ওনারও একটু চিন্তা হচ্ছিল যেহেতু একটা অসময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন, বাড়ির দিকে যাচ্ছেন। তো উনি ফোন যখন দিচ্ছেন তখন নাকি উনি আবার অপর পাশ থেকে শুনতে পাচ্ছেন যে ফোনটা বিজি, হয়তোবা ঝর্ণাপা কারোর সাথে কথা বলছেন, এরকমটা শোনাচ্ছে। কিন্তু এই পাশের অবস্থা কিন্তু টোটালি ভিন্ন, সেখানে কিন্তু কল ঢোকার কোনো সুযোগই নাই, বিজি দেখানো তো অনেক পরের কথা। তো এরকমটা যখন অনেকক্ষণ চলল, ঝর্ণাপা কোনোভাবেই ওনার বাবাকে ফোন দিতে পারছেন না, চিন্তা করলেন যে দেখি তো একটু আশেপাশে যাই, কোনো একটা জায়গায় যদি এক দাগ নেটওয়ার্কও আসে। ওই চিন্তা করে উনি ঠিক যেখানে ছিলেন ওখান থেকে কিছুটা পথ সামনে এগিয়েছেন, মানে বাড়ির দিকেই সামনে এগিয়েছেন। তো যেই পথের দিকে এগিয়েছেন ওই পথে একবার বিশাল একটা বটগাছ রয়েছে। তো উনি কিছুটা পথ এগিয়ে আসার পর দেখেন ওই বটগাছের নিচে ওই ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছেন, যেই ভ্যানওয়ালার আসার কথা ছিল। তো এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপার কিছুটা রাগও হয়, আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগও হয়। ওই ভ্যানওয়ালা চাচাকে বলেন যে চাচা আপনি এইখানে দাঁড়ায় আছেন কেন, আপনাকে এখানে দাঁড়ানোর কথা, আপনি আর আগায় দাঁড়াবেন না, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, এদিকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই, ফোন দিতে পারতেছি না কাউকে। ওই ভ্যানওয়ালা চাচা কোনো ধরনের কোনো কথা না বলে বলেন যে ভ্যানে ওঠো, তাড়াতাড়ি ভ্যানে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। তো ঝর্ণাপা কি করলেন, উনি ভ্যানে উঠলেন। তো ওই ভ্যানওয়ালা চাচা স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন, অল্প কয়েক মিনিট পর পিছন থেকে একটা ডাক আসছে যে এই ভ্যান, এই ভ্যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তখন ওই ভ্যানওয়ালা চাচা ভ্যান চালাতে বলেন, এই এই ভ্যানে কোনো লোক ওঠানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, তুমি বাবু অন্য ভ্যান দেখো, আমি এই ভ্যানে কোনো লোক ওঠাবো না। ঝর্ণা বাবার খেয়াল করেন যে এই যে যেই লোকটা ডাকছে তার বয়স 25-26 হবে, আর এনাকে আবার ঝর্ণাপা চেনেন, তার গ্রামেরই একটা ছেলে। তখন ঝর্ণাপা আবার ওই ভ্যান চালককে বললেন যে চাচা ভ্যান থামান, ভ্যান থামান, একে আমি চিনি, কোনো সমস্যা নেই, উঠান, রাত হয়ে গেছে, আবার কিভাবে যাবে বাসায়, একে উঠান। তখন ভ্যান বলেন না উঠানো যাবে না, এই ছেলেপুলে মানুষ, এখন ওই ভ্যানে উঠাবো না আমি, তোমার আব্বা নিষেধ করছে। তখন ঝর্ণাপা বলছে আরে একে আমি চিনি তো, আমার এলাকার ছেলে, কোনো সমস্যা নেই, উঠান আপনি, এ ভালো ছেলে। ভ্যানওয়ালা কোনোভাবে উঠাতে চাচ্ছেন না, এই ঝর্ণা আপার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত ওই ছেলেটা ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে বসে পড়ে। ঝর্ণাপা কিন্তু একদম ভ্যানের সামনের দিকে বসে আছেন, ভ্যানের সামনে দুই পাশ থাকে ডানে বায়ে, তো এরকম একটা পাশে ঝর্ণাপা বসে আছেন। ভ্যান আবার যাওয়া শুরু করে, ছেলেটা চুপচাপ পিছনে বসে আছে। কিছু সময় পর দেখা গেল রাস্তার উপরে একজন হুজুর মতো লোক দাঁড়িয়ে আছেন। এই হুজুরকে দেখেও ঝর্ণাপা চিনে ফেলেছেন, কেননা এই হুজুর একজন বয়স্ক ভদ্রলোক, ওনাদের এলাকারই একটা মসজিদের ইমাম। অনেক ছোটবেলা থেকেই হুজুরকে উনি দেখেছেন, খুব ভালো মানুষ। এই হুজুর বলছেন যে এই ভ্যান থামাও, ভ্যান থামাও। এখন ভ্যানওয়ালা বলছেন যে না না থামানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, এমনিতে একজনকে উঠাইছি, আর ওঠানো যাবে না, আপনি অন্য ভ্যানে আসেন, এই ভ্যান আপনাকে নিতে পারবো না। তখন ঝর্ণাপা বলতেছেন যে আরে চাচা ভ্যানটা থামান না, ইনি হুজুর, আমি তো চিনি ওনাকে, ওনাকে উঠান। তখন ভ্যানওয়ালা বলতেছে না তোমার কথাই কিন্তু একজন উঠেছি, এই হুজুর টুজুর আমি উঠাইতে পারবো না। কোনো ঝামেলা টামেলা হইলে এর কোনো দায়ভার কিন্তু আমার নাই। তোমার আব্বা রাগ করবে, এত লোক উঠলে আমি ভ্যান টানতেও পারবো না, আমার কষ্ট হবে, এমনিতে একজন উঠাইছি, এখন আর কাউকে উঠাতে পারবো না, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যেতে হবে, চলো। এই যেই হুজুর, উনি বলছেন যে আমি বয়স্ক মানুষ, এতদূর হেঁটে যাব, আবার আমাকে একটু উঠান না, ভ্যানওয়ালা উঠাবে না। এই ঝর্ণা আপা, উনি আবার ভ্যানওয়ালাকে অনুরোধ করছেন যে চাচা উঠান, বয়স্ক মানুষ, কোনোভাবেই এই ভ্যানওয়ালা হুজুরকে ভ্যানের উপর তুলবেন না। যাই হোক, অনেক পিড়াপিড়ি করার পর একটা পর্যায়ে ঝর্ণা আপা ওই ভ্যানওয়ালাকে ধমকি দিয়েছেন যে আপনার টাকা না হয় আমি আব্বাকে বলে বাড়াই দিব, তাই বলে আমি এভাবে তো একজন বয়স্ক ব্যক্তিকে রেখে যেতে পারি না। তারপর কি আর করা, ভ্যানওয়ালা নিজের ইচ্ছার বিরুদ্ধেই ওই হুজুরকে ভ্যানে বসার অনুমতি দেন। হুজুর আবার বসেছে কোথায়? হুজুর বসেছে হচ্ছে ঠিক ঝর্ণাপার পাশে, ওই যে ভ্যানের যে সামনের যে অংশটা, দুইজন দুই পাশে বসা যায়, হুজুর ঝর্ণাপার পাশে বসেছেন। ঠিক মাঝখানে হচ্ছে ওই যিনি ভ্যান চালাবেন তার সিটের যে অংশটা, সেই অংশটা, যারা ভ্যান দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইভাবে যারা বসে আর কি। তো যাই হোক, যাচ্ছে হুজুর, উনি হয়তোবা মনে মনে দোয়া দরুদ পড়ছেন। কিছু পথ যাওয়ার পর ওই যে ছেলেটা, ওই ছেলেটা আবার বলে ওঠে যে আজকে আমি বাড়ি পর্যন্ত যাব না, এইখানে আমার কাজ আছে, আমি এখানেই নামব। তখন তো ভ্যান চালক ভ্যান থামান, তখন ওই ছেলেটা ঝর্ণা আপাকে ধন্যবাদ জানায় আর ওই হুজুরকে সালাম জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর আবার ভ্যান চলা শুরু করে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই ভ্যান চালক সে চিৎকার করে বলে ওঠে, এই মোল্লা, এই দোয়া পড়া বন্ধ কর। তোর দোয়া পড়তে কইছে কিটা রে, দোয়া পড়া বন্ধ কর। একজন বয়স্ক ইমামের সাথে এরকম আচরণ দেখে ঝর্ণা আপার তো খুব মেজাজ বিগড়ে যায়। উনি বলেন, এ চাচা আপনার সমস্যাটা কি, আপনি শুরুর থেকেই ইমাম সাহেবের সাথে আচরণ ভালো করতেছেন না, তো উনি দোয়া পড়ে লাভ, আপনার সমস্যাটা কি, উনি দোয়া পড়তেই পারে, আপনার দরকার হলে আপনিও পড়েন, আপনাকে কেউ মানা করছে, কিন্তু উনি দোয়া পড়তেছে, আমিও তো শুনলাম না, আপনি কিভাবে শুনলেন, আপনি কিভাবে বুঝলেন, আর আপনার সমস্যা কিভাবে হচ্ছে, চালান চালান আপনি ভ্যান চালান। তো ঝর্ণা আবার ধমক শুনে ভ্যান চালক কিছুটা বিব্রত বোধ করে, সে থেমে যায়। কিন্তু এর কয়েক মিনিট পর আবার ওই ভ্যান চালক বলে ওঠে, এই মোল্লা, এই তোরে না এর আগে বললাম, এ দোয়া দরুদ পড়া বন্ধ কর, তুই আবারও পড়তেছিস, বন্ধ কর বলতেছি। এই বলে কয়েকটা গালিও দিয়ে ওঠে। এইবার তো ঝর্ণা আপা বেশ রেগে যান। রেগে যাওয়ার পরে বলেন যে আপনি তো আসলে কাজটা ভালো করতেছেন না, এরকম আচরণ তো আপনার দ্বারা শোভা পায় না। তো এক কথায় দুই কথায় এই ঝর্ণা আপার সাথে ওই ভ্যান চালকের বেশ কিছু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ওই হুজুর বলেন, যাই ভ্যান থামান, ভ্যান চালক ভ্যান থামায়। তো হুজুর ভ্যান থেকে নামেন, নামার পর ওই ঝর্ণা আপাকে বলতেছে যে মা আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি, 5-7 মিনিটের পায়ে হাঁটা পথ আছে, এর সাথে আর যাবো না, তুমি আমার সাথে চলো, লোকটা ভালো মনে হচ্ছে না, পরে তোমার কোন বিপদে ফেলে। তখন ওই ভ্যান চালক বলতেছে, তা তো হবে না, ওরা আব্বা আমারে পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য, আমি তো আপনার কাছে ছাড়বো না। তখন ওই ইমাম সাহেব বলতেছে, তোমাকে দেখে আমার এখন ভালো মনে হচ্ছে না, তুমি লোক ভালো না, তুমি মেয়েটারে কোনো একটা বিপদে ফেলবা, যাও তুমি ভ্যান নিয়ে তুমি বাড়ি যাও, আমি ওকে বাসায় দিয়ে আসতেছি। তো ওই ভ্যান চালক বলছে, না আমি তো ছাড়বো না মেয়েটাকে। তো এক কথায় দুই কথায় এরকম দুইজনের সাথে বাকবিতণ্ডা যখন শুরু হয়েছে, তখন ওই যিনি ইমাম সাহেব উনি খপ করে ঝর্ণা আপার ডান হাত চেপে ধরেছেন, বলছে ভাই মা চলো আমার সাথে চলো, দেখি ও কিভাবে কি করে। ওই সময় আবার ভ্যান চালক কি করেছেন, খপ করে ঝর্ণা আপার বাম হাত চেপে ধরেছেন, চেপে ধরে বলতেছেন যে না ওই হুজুরের সাথে যাওয়ার দরকার নাই তোমার, আমার সাথে চলো, তোমার আব্বা আমাকে পাঠাইছে। এখন এক পাশ থেকে এই ভ্যান চালক ঝর্ণা আপার বাম হাত ধরে টান দেয়, আর এক পাশ থেকে ইমাম সাহেব ঝর্ণা আপার ডান হাত ধরে টান দেয়। এখন ঝর্ণা আপা পড়ে গেছেন এক বিশাল ঝামেলায়। একটা পর্যায়ে কি হয়, ওই যে যিনি ভ্যান চালক উনি তেড়ে মারতে আসেন ওই ইমাম সাহেবকে, যে তোর এত বড় সাহস, তুই টানা হেসা করতেছিস আমার সাথে। যখনই নাকি ওই ভ্যান চালক ইমাম সাহেবকে আসলে শুধু টাচ করেছে, মানে আঘাত করে শুধু টাচ করেছে, ইমাম সাহেব মনে হলো যে কারেন্টের ভয়ঙ্কর এক শখে 15-20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণাপা খুব ভয় পেয়ে যান যে হ্যাঁ হ্যাঁ, একটা বয়স্ক মানুষ এইভাবে ছিটকে পড়লে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। উনি প্রচন্ড শক্তি দিয়ে ওনার যে অন্য হাতটা ভ্যান চালকের হাত থেকে ছুটিয়ে নিয়ে ওই ইমাম সাহেবের দিকে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের অবস্থা খুব বেশি ভালো না, খুব ব্যথা পেয়েছেন আর কি, ব্যথায় কাতরাচ্ছেন। তখন এই ঝর্ণা আপা কি করছে, আমার পিছন দিকে তাকাইছে ওই ভ্যান চালক আর ভ্যান কি অবস্থা এটা দেখার জন্য। মানে হয়তো ভ্যান চালককে ডাকবেন যে আপনি আসেন, তাকে উঠান, তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য, ওই ভ্যান চালকও নাই ভ্যানও নাই। তো এইটা যখন দেখছেন ওই জায়গায় আবার ঝর্ণা আপা সেন্সলেস হয়ে গেছেন। তখন হুজুর কি করছেন, হুজুর আবার ওই রাস্তার পাশে ছিল একটা খালের মতো, সেখান থেকে কিছুটা পানি দুই হাতে উঠিয়ে এনে ঝর্ণা আপার মুখের উপর ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরানোর পর উনি বলেছেন যে, অর্থাৎ হুজুর বলেছেন যে, মারে তুমি তো আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো, আমি নিজেও তো বুঝতে পারি নাই যে ঘটনাটা কি। যখনই ও দোয়া দুরুদ বিষয়টা ভালোভাবে নেয় নাই, আর দোয়া দুরুদ পড়েছিল আমি মনে মনে, ও বুঝলো কিভাবে, আমি তো জোরেও পড়ি নাই। এইটা ছিল মূলত খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন, এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে আসছিল, তুমি বাড়ি পর্যন্ত যেতে পারত না। ওই ছেলেটা মানুষই ছিল, ওই ছেলেটা মূলত এই ভ্যানে উঠুক সে চায় নাই, তারপরও মনে হয় ওই দুষ্টু জিনটা বুঝতে পেরেছিল এই ছেলেটা পুরো রাস্তা যাবে না, এই কারণে ওকে তুলেছে, কোনো একটা সমস্যা করে নাই। কিন্তু আমাকে দেখে ওর মেজাজ বিগড়ে গেছে যে এই হুজুরে তো তুলব না। আর তারপর তো দোয়া দুরুদের কারণে ওর শরীরে মনে হয় জ্বালা ধরে গেছে, এই জন্য সেই আচরণটা করেছে। আর তোমাকে সত্যি নিয়ে যেত, এতটুকু যা বুঝলাম, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তো যাই হোক, হুজুর ঝর্ণাপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পৌঁছানোর পর তার বাবা বেরিয়ে আসে, এই হুজুরের সাথে তার মেয়েকে দেখে তো অবাক, হুজুর ঝর্ণার সন্ধান কোথায় পেল আর ভ্যান চালক কোথায়। তখন হুজুর সব কথা খুলে বলেন, ঝর্ণাপাও খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। ওনার বাবা তো খুবই অবাক হয়ে গেছে, হাই হাই কি ঘটনা শুনলাম আমি। উনি সাথে সাথে ওই ভ্যান চালকের বাড়িতে গেছেন, ভ্যান চালকের বাড়ি ওনার থেকে কাছাকাছি ছিল, গিয়ে দেখে গেল ভ্যান চালক অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আসলে ভ্যান চালক ছিলেন অসুস্থ, সুস্থই ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। এরপর ভ্যান চালক ভ্যান নিয়ে আস্তে আস্তে যদিও বা গিয়েছেন, তবে ঝর্ণাপাকে উনি আর রাস্তায় পান নাই। উনি যে পুরোটা পথ আবার ভ্যান চালিয়ে ফেরত এসেছেন, কোথাও কিন্তু উনি ঝর্ণাপার ভ্যানকেও দেখেন নাই। উনি বাসা আসার পর কিছুটা বিশ্রাম নেন এবং উনি আবার যে ফেরত এসে জানাবেন তার আগেই ঝর্ণাপার বাবা চলে আসছেন, এটাই ভ্যান চালক জানান। হুজুর এরপর ঝর্ণাপাকে খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় নাই। হুজুরের আশঙ্কা ছিল যে ওই দুষ্টু জিনটা ঝর্ণাপার পিছনে পড়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনোভাবে, হয়তো আবারও চলে আসতে পারে, এজন্য খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন। যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ঝর্ণাপা এখন বর্তমানে বিদেশে থাকেন, উনি বিয়ের পরে বিদেশ চলে গেছেন, উনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন, আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পাব। প্রিয় লিসেনার্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আসছে সোমবার হরর নাইটের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসছি। সে পর্যন্ত সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।